বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 24 এপ্রিল, 11 বৈশাখ এবং ফার্সি 4 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে, এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে পাকিস্তানে মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাবের ব্যাপারে ইসলামাবাদের প্রতিক্রিয়া, এবং করোনা সংক্রমণের ভয়াবহতায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার দাবি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর প্রাত্যিক আয়োজন রমজান উপলক্ষে থাকবে রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ফিলিস্তিনের পবিত্র আল কুদস শহরে মুসল্লিদের উপর ইহুদিবাদীদের হামলা, কঠোর নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট, অবন্ধুসুলভ দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মস্কো। বাংলাদেশে 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আরও 83 জনের মৃত্যু, শিগগিরই গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। এবং বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় পশ্চিমবঙ্গে করোনা এত বেড়েছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। অধিকৃত ফিলিস্তিনের আল কুদস শহরে গতকাল ইহুদিবাদী সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিন মুসল্লিদের উপর যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। একই সঙ্গে সংগঠনটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ ওই সংহতি প্রকাশ করে। একই সঙ্গে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি মুসলমানদের প্রতিরোধ সংগ্রামকে বীরত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সংগঠনটি। আল কুদস শহরে গত কয়েকদিন ধরে ইহুদিবাদী সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের উপর সহিংসতা চালাচ্ছে। এ অবস্থায় হিজবুল্লাহ বলেছে তারা সম্মানিত ফিলিস্তিনি জাতির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। সর্বশেষ সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার সকাল পর্যন্ত তা চলে। এতে নারী ও শিশুসহ 105 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনারা 50 জন ফিলিস্তিনিকে আটক করেছে। ইহুদিবাদী ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোমের দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী অনলাইন দৈনিক রাই আল ইয়াউমের সম্পাদক আব্দুল বারি আতওয়ান তার টুইটার পোস্টে একথা বলেছেন। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বিমান লক্ষ্য করে সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র নেজেব মরুভূমির দিমোনা পরমাণু স্থাপনার 20 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানে। এ সম্পর্কে আব্দুল বারি আতওয়ান বলেন, ইসরায়েল তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে এতদিন যে প্রচার প্রপাগান্ডা চালিয়ে আসছিল তার জারি জারি ফাঁস হয়েছে এবং সংঘাতের পুরনো সমস্ত সমীকরণ
বদলে যাবে। এই ক্ষেপণাস্ত্রকে আয়রন ডোম শনাক্ত করতে পারেনি এবং একে ভূপাতিত করতে পারেনি। তেল আবিব দাবি করছে তাদের জঙ্গি বিমান লক্ষ্য করে সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দিমুনা পরমাণু স্থাপনার কাছে পড়ে। তবে ক্ষেপণাস্ত্রের গতিপথ দেখে ধারণা করা যায় যে সম্ভবত দিমুনা পরমাণু স্থাপনা লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এই ঘটনার পর বহু গণমাধ্যম ইরানকে এর সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে। রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও দোনবাস সংকট নিরসন বিষয়ক ত্রিপক্ষীয় গ্রুপের অন্যতম আলোচক আলেক্সি রাজনিকভ বলেছেন, আমাদের প্রেসিডেন্ট বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু দেশ রাশিয়া সফরে যেতে পারেন না এবং এমন কোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করতে পারেন না যিনি শত্রুপক্ষের নেতৃত্বে রয়েছেন। শুক্রবার ক্রেমলিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান, তবে তার সঙ্গে আমি যে কোনো সময় মস্কোয় সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছি। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন সরকার বিগত বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধ্বংস করতে বহু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তারা যদি দোনবাস অঞ্চলের উত্তেজনা নিয়ে কথা বলতে চান, তাহলে তাদেরকে আগে দোনেস্ক ও লুহানেস্ক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবন্ধুসুলভ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য একটি ডিক্রিতে সই করেছেন। ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যখন রাশিয়ার কূটনৈতিক টানাপোড়েন মারাত্মক বেড়েছে, তখন তিনি এই নির্দেশ দিলেন। গতকাল প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় অবস্থিত বিদেশি মিশনগুলোতে স্থানীয় যে সমস্ত লোকজন কাজ করছেন তাদের সংখ্যা কমানোর নির্দেশ সম্বলিত আইনে সই করেছেন। পাশাপাশি তিনি অবন্ধুসুলভ দেশগুলোর তালিকা দেওয়ার কথা বলেছেন, যে দেশগুলোর বিরুদ্ধে নানামুখী সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে এরই মধ্যে এই আইন প্রকাশ করা হয়েছে। এতে মস্কোকে ক্ষমতা দেওয়া হয়েছে যে যেসব দেশ বা বৈদেশিক সরকারি প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে অবন্ধুসুলভ আচরণ করছে কিংবা রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, সে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগ চুক্তি সীমিতকরণ এমনকি বাতিল করতে পারবে। ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়েছে, ডিক্রি প্রকাশ করার দিন থেকেই আইন হিসেবে কার্যকর হবে এবং বাতিল না করা পর্যন্ত তা বৈধ হিসেবে বহাল থাকবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 83 জন মারা গেছে। এদিকে জনসাধারণের চলাচলের সুবিধা বিবেচনা করে শিগগিরই গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 83 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট 10,952 জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 2,697 জন। দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট 7,42,400 জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 20,571টি আর পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 13.11%। এদিকে জনসাধারণের চলাচলের সুবিধা বিবেচনা করে চলমান লকডাউন শেষে গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। আজ শনিবার সকালে বরিশাল সড়কজোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে লকডাউন শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণপরিবহনে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার বাধ্যতামূলক থাকবে। তাছাড়া লকডাউনের আগে গণপরিবহনের অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে গণপরিবহনকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে আগামীকাল থেকে মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল গণমাধ্যমকে বলেছেন, দেশের মানুষের জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খোলার পাশাপাশি গণপরিবহন এবং সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস খোলার কথা চিন্তা করছে সরকার।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ এক নাগাড়ে বেড়ে চলার মধ্যে একদিনে 3,46,786 জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে 2,624 জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে পরপর তিন দিন আক্রান্তের সংখ্যা 3,00,000-এরও বেশি হয়েছে। অন্যদিকে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে গতকাল রাতে অক্সিজেনের অভাবে 20 জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের শীর্ষ স্তরের এক কর্মকর্তা আজ এই তথ্য জানিয়েছেন। অক্সিজেনের অভাব দিল্লিতে কি ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে তা ওই ঘটনায় ফের প্রকাশ্যে এল। এর আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে 25 জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় করোনা এত বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় করোনা এত বেড়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শনিবার বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
কমিশনের যে ভূমিকা আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি, কোনো বিচার আমরা কিন্তু পাচ্ছি না এবং একমাত্র বিজেপি যা বলছে তাই হচ্ছে। এবং আজকে কোভিড বেড়ে গেল শুধু ইলেকশন কমিশনে বিজেপির কথা শুনে কাজ করবার ফলে। বিজেপির কথা শুনে ইলেকশন কমিশন যদি আটটা ফেজে বাংলায় ইলেকশন না করত, শুধু বাংলাকে নয় আজকে সারা দেশকে আজকে ডুবিয়ে দিয়েছে, ধ্বংসের মুখে নামিয়ে দিয়েছে বিজেপি সরকার।
মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, লক্ষ লক্ষ ক্যাডারকে বিভিন্ন রাজ্য থেকে তুলে এনেছে, 2,00,000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী এনেছে। তিনি বলেন, আমি স্পষ্ট বলতে চাই কোন নির্দেশে কি কাজ হচ্ছে, সব খবর আমার কাছে আছে। এমন করছে যেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে গেছে, বিজেপির কথা শুনে চলছে নির্বাচন কমিশন। শুধু বিজেপিকে বাংলা দখল করানোর জন্য কমিশন এখানে 8 দফায় ভোট করালো, শুধু বাংলাকে নয় সারা দেশকে ধ্বংসের মুখে নামিয়ে দিয়েছে বিজেপি সরকার, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে কয়েকটি B-52 বোমারু বিমান এবং বাড়তি সেনা পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি গতকাল সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড এরই মধ্যে আফগানিস্তানে কয়েকটি দীর্ঘপাল্লার B-52 বোমারু বিমান মোতায়েন করার বিষয়টি অনুমোদন করেছেন। এছাড়া পারস্য উপসাগরে আইসেন হাওয়ার যুদ্ধজাহাজ রাখা হবে। পেন্টাগন দাবি করছে, নিরাপদে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করার জন্য মধ্যপ্রাচ্যের সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। জন কির্বি জানান, সেনাদের সুরক্ষার জন্য আফগানিস্তানে আমেরিকা বাড়তি সেনাও মোতায়েন করতে পারে। আফগানিস্তান থেকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত সেনা প্রত্যাহার করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার কয়েকদিন পর পেন্টাগনের মুখপাত্র এসব তথ্য জানালেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায় আরামকোর উপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শেষ বেলায় এ তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনে তৈরি কাসেপ 2K ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। একই লক্ষ্যবস্তুতে আঘাত চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হয়। জেনারেল সারেই বলেন, শুক্রবার ভোরে সৌদি আরবের জিজান প্রদেশের আরামকো তেল স্থাপনায় সামাত্রি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনের এই সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে। এরপর জেনারেল সারি আলাদা আরেকটি টুইটার পোস্টে জানিয়েছেন, ইয়েমেনের সামরিক বাহিনী সকাল 9টায় কিং খালিদ বিমান ঘাঁটির উপর আরেকটি অভিযান চালিয়েছে। এই অভিযানেও কাসেপ 2K ড্রোন ব্যবহার করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরেফ আলাবি বলেছেন তারা সেদেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেবে না এবং আফগানিস্তানে অভিযান চালানোর জন্য পাকিস্তানের ভূমিকে ব্যবহার করতে দেওয়া হবে না। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরেফ আলাবি বলেছেন তারা সেদেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেবে না এবং আফগানিস্তানে অভিযান চালানোর জন্য পাকিস্তানের ভূমিকে ব্যবহার করতে দেওয়া হবে না। পাক প্রেসিডেন্ট মার্কিন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউস পাকিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থার উপস্থিতি কিংবা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের বেশিরভাগকে পাকিস্তানে মোতায়েন রাখার প্রস্তাব সম্পর্কে বলেছেন, এ বিষয়ে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য পাকিস্তান যেন মার্কিন ঘাঁটিতে পরিণত না হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে আফগানিস্তানের উপর নজরদারি রাখার জন্য পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি চলতি বছর 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছেন, ইসলামাবাদ আফগান শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে চায়, তবে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা কার্যক্রম কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য হোয়াইট হাউজের প্রস্তাবের বিরোধিতা করা থেকে বোঝা যায় ইসলামাবাদ সরকার ওয়াশিংটনকে সহযোগিতার নেতিবাচক পরিণতিকে মেনে নিতে প্রস্তুত নয়। গত বছর ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রকে অবশ্যই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে হবে। এ কারণেই বর্তমানে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে এনে পাকিস্তানে মোতায়েন রাখা নিয়ে কথাবার্তা হচ্ছে। অন্যদিকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আফগানিস্তানেও নানান প্রতিক্রিয়া হয়েছে। আফগান পার্লামেন্টের কোনো কোনো সদস্য সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাকিস্তানে মার্কিন সামরিক সরঞ্জাম স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা অনুযায়ী মার্কিন সেনারা চলে গেলেও তাদের সামরিক সরঞ্জাম আফগানিস্তানে থেকে যাবে। আফগানিস্তানে গত 2 দশক ধরে সহিংসতা কারণ সেদেশে ন্যাটো ও মার্কিন বাহিনীর উপস্থিতি। এ অবস্থায় পাকিস্তানের প্রেসিডেন্ট এজন্য চিন্তিত যে তার দেশে মার্কিন সেনা উপস্থিতি তালেবানদের সৃষ্ট নিরাপত্তাহীনতা আরও বাড়াবে এবং পাকিস্তানকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে। প্রতিবেশী দেশ ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় সেদেশের সাথে বাংলাদেশের সবগুলো স্থলবন্দর বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের বিস্তারিত প্রতিবেদন।
প্রতিবেশী দেশ ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় সেদেশের সাথে বাংলাদেশের সবগুলো স্থলবন্দর বন্ধ রাখার দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিমধ্যে বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে উঠে গেছে ভারত। দেশটিতে সংক্রমণ পরিস্থিতি মারাত্মক পর্যায়ে চলে গেছে। সীমান্ত সংলগ্ন পশ্চিমবাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। তিনি মনে করেন, এ অবস্থায় দুদেশের মাঝে স্থলপথে যাতায়াতের সীমান্তগুলো আপাতত বন্ধ রাখা দরকার। করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রথম থেকেই সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় একটা গা ছাড়া ভাব নিয়ে এগিয়েছে। তারা দলীয় রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থেকেছে, করোনাকে গুরুত্ব দেয়নি। রাজনৈতিক ওই সমস্ত সিদ্ধান্তগুলো আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলেছে।
সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। জনগণের কল্যাণের তৎকা না করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নই ছিল ব্যস্ত। করোনা মোকাবেলার প্রধান যে খাত স্বাস্থ্য সেবা, সে খাত গত এক বছরে সক্ষমতা বাড়েনি।
এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সরকার যথাযথভাবে করোনা টিকা সংগ্রহ করতে না পারলে বহু মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। এ অবস্থায় একক দেশ হিসাবে ভারত থেকে টিকা আমদানিকারক বেসরকারি প্রতিষ্ঠান ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনাজ বলেছেন, আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি, সুতরাং আমাদেরকে চুক্তিমাফিক টিকা সরবরাহ করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেবার পর তিনি সাংবাদিকদের আরো বলেন,
এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে দেশ, এইটা এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই, আমরা ওদের কাছ থেকে কোনো মানে দয়া চাচ্ছি না।
ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় টিকা পেতে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, অ্যাস্ট্রোজেনেকার পাশাপাশি বিকল্প উৎস থেকে করোনা ভাইরাসের টিকা পেতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, সেরাম ইনস্টিটিউট থেকে প্রতিশ্রুত ভ্যাকসিন পেতে সার্বক্ষণিকভাবে ভারতের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে রমজান উপলক্ষে রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক প্রাত্যহিক আলোচনা।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব
প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার একাদশ পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজানের প্রধান উদ্দেশ্য হল খোদা সচেতনতা বা তাকওয়া অর্জন। মহান আল্লাহর ও খোদা সচেতন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হল দানশীলতা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসের ভূমি হবে আগুন, আর একমাত্র সাদকা বা সৎকাই সেদিন মুমিনদের জন্য ছায়া হবে। অর্থাৎ কিয়ামতের দিনে ভূমি হবে আগুনের মতো তপ্ত। দান, খয়রাত বা সদকা প্রদানের উপর গুরুত্ব দিয়ে মহানবী আরও বলেছেন, প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিন সদকা দেয়া। কেউ কেউ বললেন, হে রাসুল, প্রতিদিন সদকা দিলে তো আমরা অচল হয়ে পড়ব। তখন মহানবী বললেন, ভেবো না যে কেবল অর্থদান করাই সদকা, পথ থেকে একটি বাধা অপসারণ করাটাও এক ধরনের সদকা, রোগীকে দেখতে যাও একটি সদকা, কাউকে পথ দেখানোটাও সদকা। মহানবীর এ বক্তব্য থেকে বোঝা যায় অন্যের উপকারে যে কোনো কাজ করাই সদকা, একজন দুর্বল বা বৃদ্ধ ব্যক্তিকে হাত ধরে রাস্তা পার করে দেওয়াটাও সদকা, তা সেই ব্যক্তি মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন।
ত্যাগ ও দানশীলতার ইতিহাসে উম্মুল মুমিনিন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহার রয়েছে শীর্ষস্থানীয় অবস্থান। তিনি তার যুগে আরবের সবচেয়ে ধনী হয়েও দরিদ্র ও অসহায়দের জন্য এবং ইসলামের জন্য তার সর্বস্ব দান করেছিলেন। দশই রমজান তার ওফাত দিবস। তার জন্ম হয়েছিল মক্কায়। পিতা ছিলেন খুয়াইলিদ বিন আসাদ। খুয়াইলিদ ছিলেন কুরাইশ গোত্রের একজন ধনী ব্যবসায়ী। হযরত খাদিজার মাতা মহানবীর জন্মের 5 বছর পর মারা যান বলে উল্লেখ করা হয়। আরও 10 বছর পর মারা যান তার বাবা। বাবার মৃত্যুর পর খাদিজা তার পিতার সম্পদের উত্তরাধিকারী হন এবং বাবার ব্যবসা অব্যাহত রাখার দায়িত্ব পালন করেন আর তা আরও বেশি সমৃদ্ধ করতে সক্ষম হন। মহানবীর সঙ্গে বিয়ের আগেও খাদিজা সালামুল্লাহি আলাইহা তার সম্পদ ইয়াতিম, অক্ষম, দুর্বল ও দরিদ্রদের জন্য ব্যয় করতেন। দরিদ্র ও নিঃস্ব মেয়েদের বিয়ের খরচও তিনি দিতেন। হযরত খাদিজার পরিবার ইসলাম পূর্ব যুগেও একত্ববাদী ছিলেন এবং তারাও হযরত ইব্রাহিমের ধর্ম বা দীনে হানিফের অনুসারী ছিলেন মহানবীর দাদা ও পিতার মতোই। মহানবীর চাচা আবু তালিবও ছিলেন অনুরূপ এবং চাচা আবু তালিব মহানবীর সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
يا غفور يا رحيم أنت الرب العظيم الذي ليس كمثله شيء وهو السميع البصير.
أمير المؤمنين حضرت علي عليه السلام বলেছেন, তুমি যদি দারিদ্রের শিকার হও তবে আল্লাহর সঙ্গে ব্যবসা করো সদকা দেওয়ার মাধ্যমে, আল্লাহ এই অবস্থায় তোমার দারিদ্র দূর করবেন। এ বিষয়ে মহান আল্লাহর প্রতি আমাদের অবিচল আস্থা থাকা উচিত। আমাদের যদি 25 টাকা থাকে তাহলে দরিদ্রদের অন্তত 5 টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। এটা মনে রাখা উচিত যে আমাদের সব কিছুর আসল মালিক হলেন মহান আল্লাহ। ইসলাম কৃপণতা পছন্দ করে না, আবার সব উজাড় করে দিয়ে চরম উদারতাও দেখাতে বলে না, বরং খরচ বা দানের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে বলে। যাই হোক, হযরত খাদিজার অর্থে প্রতিপালিত হতো মক্কার ইয়াতিম ও দরিদ্ররা। জাহিলি যুগে আরবরা যখন নারীকে সম্মান দিত না, স্ত্রীর প্রতি আচরণ যখন ছিল বেশিরভাগ ক্ষেত্রেই অপমানজনক এবং আরবদের অনেকেই যখন কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত, নারীর প্রতি সেই অসম্মানের যুগেও আরবরা হযরত খাদিজাকে দেখত সম্মানের দৃষ্টিতে। তারা তাঁকে বলত তাহেরা তথা পবিত্র। দানশীলতা ও মানুষের সঙ্গে সদাচরণের কারণে জনগণ তাকে বলত কুরাইশ রাজকন্যা।
হযরত খাদিজাকে স্মরণ করে মহানবী অশ্রুসজল হয়ে পড়তেন। তিনি বলতেন, মানুষ যখন আমার প্রতি অবিশ্বাসী হয়েছিল তখন খাদিজাই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আমাকে সে সময় সহায়তা করেছেন এবং সেবা করেছেন নিজেই এবং সাহায্য করেছেন অর্থ দিয়ে যখন কেউই আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বিয়ে করেন নিজের 25 বছর বয়সে। সে সময় হযরত খাদিজার বয়স ছিল 40 বা মতান্তরে 28। বলা হয় ইসলাম প্রচারের কাজে ও ইসলামের প্রাথমিক যুগে কঠোর নিষেধাজ্ঞা কবলিত মুসলমানদের সেবায় সমস্ত সম্পদ ব্যয় করেন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা। ফলে নিজ কন্যা ফাতিমার জন্য তিনি উল্লেখযোগ্য কোনো সম্পদই রেখে যেতে পারেননি। শেবে আবু তালিবে অবরুদ্ধ মুসলমানদের সঙ্গে কথা বলা, লেনদেন করা এবং পানি ও খাদ্য সরবরাহ করাও নিষিদ্ধ করেছিল কাফের কুরাইশ নেতৃবৃন্দ। এ সময় পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণের গৌরবের অধিকারী কিশোর আলী আলাইহিসসালাম গোপনে ঝুঁকি নিয়ে মক্কায় যেতেন এবং এক মশক পানি নিয়ে আসতেন, আর সেই পানির জন্য হযরত খাদিজার সম্পদ থেকে একটি করে স্বর্ণ মুদ্রা ব্যয় করা হতো। খাবারও আনা হতো হযরত খাদিজার অর্থ দিয়েই।
বলা হয় হযরত আলীর তরবারি বা বীরত্ব ও হযরত খাদিজার এত সব ত্যাগ না থাকলে ইসলামের অস্তিত্বই থাকত না। তাই খাদিজা সালামুল্লাহি আলাইহা ছিলেন সত্যিকার অর্থেই উম্মতের মাতা বা উম্মুল মুমিনিন। মহান ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম মহান আল্লাহর সালাম পৌঁছে দিতেন হযরত খাদিজার কাছে। যখন কয়েক বছর পর শেবে আবু তালিবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তখন হজরত খাদিজা খুবই দুর্বল হয়ে পড়েন শারীরিকভাবে। বলা হয় তার কাছে আর কোনো অর্থকড়ি ছিল না, এমনকি কাফুনের কাপড় কেনার সামর্থ্যও ছিল না। তাই তিনি ওসিয়ত করেছিলেন যেন মহানবীর জামাকে তার কাফুন করা হয়। মহান আল্লাহ আমাদেরকে হজরত খাদিজার জীবন থেকে দান ও আত্মত্যাগের গুরুত্ব বোঝার এবং তাঁর আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। এবারে শোনা যাক অর্থসহ ১১তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানিকে অপছন্দনীয় করো। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্যে তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও, হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ২৪ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিচার হয়নি ভবন মালিকদের, একজন ছাড়া অন্যরা জামিনে, ইত্তেফাক। লকডাউন তুলে দিয়ে নো মাস্ক নো সার্ভিস ফর্মুলায় যাচ্ছে সরকার, কালের কণ্ঠ। অসহায়দের পাশে দাঁড়াতে তৃণমূলে শেখ হাসিনার নির্দেশনা, যুগান্তর। দূষিত বাতাসে শহরের তালিকায় শীর্ষে ঢাকা, দৈনিক সমকাল। মানব জমিনের শিরোনাম, ২৯শে এপ্রিল থেকে চালু হতে পারে গণপরিবহন। প্রধানমন্ত্রীর কাছে হুইপ পুত্র সহ সব দোষীর বিচার দাবি ব্যাংকার মোর্শেদের স্ত্রীর, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অক্সিজেনের জন্য হাহাকার, অমৃতসরের হাসপাতালে মৃত্যু পাঁচজনের, দিল্লিতে আরও তীব্র সংকট, সংবাদ প্রতিদিন। করোনার ঢেউ কতটা ভয়ানক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ভারত, সতর্কবার্তা হু প্রধানের। আজকাল শেষ ভার্চুয়াল সভাতেও প্রতিশ্রুতিতে ভাসিয়ে দিলেন নরেন্দ্র মোদী কলম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, টাকা নেয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নাই, একথা বলেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল হাসান পাপন। সেরাম জুলাই আগস্টের আগে আর করোনার টিকা দিতে পারবে না বলে জানিয়েছে, তার জবাবে তিনি একথা বলেছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে আপাতত আর টিকা দিতে পারবে না বলে যে ঘোষণা দিয়েছে তার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের টিকা আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা টিকার জন্য অ্যাডভান্স মানি দিয়েছি, অর্থাৎ এখন ভারত টিকা দিতে বাধ্য। এটি একটা চুক্তির আওতায় হয়েছে, সেই চুক্তি এখন ভারত কোনো মতেই লঙ্ঘন করতে পারে না, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নাজমুল হাসান পাপনের এই দাবি সঠিক এবং যৌক্তিক। নাজমুল হাসান পাপন এই সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের কাছে, তাতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে এই যে ভারতের সাথে বন্ধুত্বের যে ব্যাপারটা, সেটা আসলে পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। নাজমুল হাসান পাপন যে কথা বলেছেন সেটি বিশেষভাবে পর্যালোচনা দাবি রাখে, পর্যালোচনা দাবি রাখে এই কারণে বলছি যে এই কথার মানে কি, অর্থাৎ তিনি তো সরকারের একজন উচ্চ পর্যায়ের লোক, তিনি যখন এই ধরনের কথা বলছেন যে ভারতের সাথে বন্ধুত্বের বিষয়টি পুনর্মূল্যায়ন করা দরকার বা পর্যালোচনা করা দরকার, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্ব তা খানিকটাই একতরফা, এই একতরফা বন্ধুত্ব আসলে খুব ইতিবাচকভাবে এগিয়ে যেতে পারে না, কারণ একতরফা কোনো কিছু হয় না। ভারতকে বাংলাদেশ যেভাবে বন্ধুত্বের তালিকায় ফেলে বা বন্ধুত্বের কাতারে ফেলে দেখে, ভারত বাংলাদেশকে কতটা সেই কাতারে দেখে তা নিয়ে কিন্তু নানা রকমের আলোচনা সমালোচনা বিভিন্ন রকমের বিশ্লেষণ রয়েছে।
ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনার পর অনেক রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক বলছেন এর মাধ্যমে ইসরায়েলকে মূলত একটি বার্তা দেওয়া হয়েছে, আর তা হল মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য আর ইসরায়েলের পক্ষে থাকছে না। আপনি কি বলবেন?
জি, গত বৃহস্পতিবার ইহুদিবাদ ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে সিরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের গোপন দিমোনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়েছে, এটি নিয়ে তারা খানিকটা উদ্বিগ্ন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্স বলেছেন যে আমরা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে, অকপটে স্বীকার করেছে। বিশ্লেষকরাও একই কথা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র সিরিয়া থেকে যাক আর যেখান থেকেই যাক, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। আমি ব্যক্তিগতভাবে যা বিশ্বাস করছি সেটি হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র পরমাণু স্থাপনা লক্ষ্য করে আসলে ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এই উদ্দেশ্যে যে ইসরায়েলকে জানিয়ে দেয়া যে তোমাদের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত নয়, তোমাদের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা সম্ভব, এই মেসেজ দেয়া হয়েছে। সিরিয়া ছুড়ুক আর যেই ছুড়ুক এই ক্ষেপণাস্ত্র, তার থেকে এই মেসেজ তারা এটি পরিষ্কার করেই জানে যে ইসরায়েলের পরমাণু স্থাপনায় যদি ক্ষেপণাস্ত্র হামলা হয় তাহলে যে বিপর্যয় ঘটবে তার প্রভাব কিন্তু আশপাশের দেশ সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এসব জায়গায় পড়বে। অতএব ওই পরমাণু স্থাপনায় হামলা চালানোর কোনো টার্গেট ছিল বলে আমার মনে হয় না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অক্সিজেনের জন্য হাহাকার, অমৃতসরের হাসপাতালে মৃত্যু পাঁচজনের, দিল্লিতে আরও তীব্র সংকট। দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে শ্বাস নেয়ার উপায় নেই, অক্সিজেনের সংকট, তাই মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্ত একটু শ্বাস নেয়ার চেষ্টাও বৃথা গেছে। করোনা দ্বিতীয় ধাক্কায় দেশে স্রেফ অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যু ত্বরান্বিত করছে। অমৃতসরের হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচজন করোনা রোগের মৃত্যু হয়েছে বলে খবর দেওয়া হয়েছে। গত 48 ঘন্টা ধরে এই পরিস্থিতি সেখানকার। অক্সিজেনের অভাবে প্রাণবায়ু নিভে যাচ্ছে কত শত মানুষের। অক্সিজেনের অভাব সবচেয়ে প্রকট রাজধানী দিল্লিতে। এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে দিল্লিতে একটি বাড়ি থেকে 48টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। যেখানে গোটা ভারত, বিশেষ করে রাজধানী দিল্লি যখন অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে, তখন দিল্লিরই একটি বাড়ি থেকে পুলিশ 48টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার করার বিষয়টি বিস্ময়কর। আর আজকালের খবরে বলা হয়েছে করোনার ঢেউ কতটা ভয়ানক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ। ভারত সতর্ক বার্তা দিলেন WHO প্রধান। তিনি বলেছেন বিশ্বে ক্রমাগত করোনার বাড়বাড়ন্ত শুধুমাত্র ভ্যাকসিনের অভাবের কারণেই। ভ্যাকসিনেশন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, টেস্টিং হচ্ছে না, হচ্ছে না চিকিৎসাও। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ওয়াল ফজর ৮ অভিযানের আগে ইরাক সরকারের প্রতি পাশ্চাত্যের ব্যাপক ভিত্তিক সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ওই অভিযানের মাধ্যমে ইরাকের ফাও নামক উপত্যকা দখলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের দক্ষিণ পশ্চিম প্রান্তে এবং ইরাকের দক্ষিণ পূর্ব অংশে আরবান্দ নদীর তীরে ফাও উপত্যকার অবস্থান। ওয়াল ফজর ৮ অভিযান পরিচালনার জন্য ইরানি যোদ্ধাদেরকে দুই দেশের সীমান্তবর্তী খরস্রোতা আরবান্দ নদী পাড়ি দিতে হতো। এ কারণে বদর অভিযানের পর ওয়াল ফজর অভিযানের প্রস্তুতি নিতে প্রায় এক বছর লেগে যায়। এর আগে বদর ও খাইবার অভিযান হোর অঞ্চলের জলাভূমিতে হয়েছিল বলে ওই দুই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানি যোদ্ধাদের হাতে ছিল। ওই অভিযানগুলোর অভিজ্ঞতার আলোকে এবার ইরান যাতে পরবর্তী কোনো অভিযানে ইরাকি ভূমি দখল করতে না পারে, সেজন্য ইরাকি যোদ্ধারা সীমান্তে সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। তারা সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া ও ভূমি মাইন স্থাপন করে।
১৯৮৫ সালের শীতকালে ইরান সেই ভাগ্য নির্ধারণী অভিযান চালানোর দ্বার প্রান্তে পৌঁছে যায়। এ সময় ইরানের পার্লামেন্ট মজলিসে শুরায়ে ইসলামের তৎকালীন স্পিকার হাশেমি রফসঞ্জানি ফ্রন্টের কমান্ডারদের এক সমাবেশে ভাষণ দেন। ওই ভাষণে তিনি কমান্ডারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আরবান্দ নদী পেরিয়ে ওপারে যেতে পারেন এবং ফাও উপত্যকা দখল করতে পারেন, তাহলে আমরা যুদ্ধের ইতি টানব। ফাও হচ্ছে এমন একটি দ্বীপ যা আরভান্দ নদী, পারস্য উপসাগর ও খোর আবদুল্লাহ উপসাগর দ্বারা বেষ্টিত। এই ফাও অঞ্চলের উত্তরে আবাদান দ্বীপ অবস্থিত এবং এটির ৯০ কিলোমিটার উত্তর পশ্চিমে রয়েছে শিল্পনগরী বসরা।
ফাও উপত্যকা সাগর ও নদীর তীরে অবস্থিত বলে এই বিস্তীর্ণ জলরাশির জোয়ার ভাটার প্রভাব এখানে ব্যাপকভাবে বিদ্যমান। অর্থাৎ এই উপত্যকার বেশিরভাগ অঞ্চলের মাটি ভিজা এবং লবণাক্ত। অর্থাৎ আরবান্দ নদীর তীর থেকে ফাও বসরা মহাসড়ক পর্যন্ত এলাকার মাটি স্বাভাবিক এবং সেখানে কৃষিকাজ করা সম্ভব। এছাড়া বাকি পুরো উপত্যকার মাটি লবণাক্ত এবং সামান্য বৃষ্টি হলেই এই মাটি গভীর কাদায় পরিণত হয় এবং সেখান থেকে ট্যাঙ্ক বা সাজোয়া যানের মতো কোনো ভারী যানবাহন নিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আরবান্দ নদীর উৎপত্তি হয়েছে ইরাকের দজলা ও ফোরাত নদীর পানি দিয়ে এবং ইরানের ভেতর থেকে কারুন নদীর পানিও গিয়ে আরবান্দ নদীতে পড়েছে। আর এই সবগুলো নদীর পানি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পারস্য উপসাগরে গিয়ে মিশে যায়।
পারস্য উপসাগরের পানির প্রভাবে আরভান নদীতে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। জোয়ারের সময় নদীর গভীরতম স্থানে পানির উচ্চতা হয় 25 মিটার এবং এখানে জোয়ার ও ভাটার সময় পানির উচ্চতার তারতম্য হয় প্রায় 3.5 মিটার। এদিকে ফাও শহর এবং এর তেল ও শিল্প স্থাপনাগুলো যুদ্ধের বছরগুলোতে ইরানের বিমান হামলা ও কামানের গোলার আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাজেই ফাও উপত্যকা দখলের পরিকল্পনা করার সময় ইরানি সেনা কমান্ডারদেরকে ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই ভাবতে হচ্ছিল। একদিকে এটি দখল করলে স্বাভাবিকভাবে ইরাকি বাহিনীর বিপরীতে ইরানের অবস্থান শক্তিশালী হতো, অন্যদিকে এই অভিযানের সামনে যেসব প্রতিবন্ধকতা ছিল সেগুলো বিবেচনায় নিলে এর সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী হওয়ার আশঙ্কা ছিল। এখানেই ছিল এই অভিযানের মূল জটিলতা।
24 ঘন্টায় যে আরবান্দ নদীতে 4 বার জোয়ার ভাটা হয় এবং যে নদী স্থান ভেদে 0.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত, সেই নদী পার হয়ে এত বড় একটি অভিযান চালানো ছিল ইরানি যোদ্ধাদের প্রধান চ্যালেঞ্জ। খরস্রোতা এই নদীর পানি প্রবাহ একই সময়ে নদীর তীরের কাছে একরকম, আবার নদীর মাঝখানে এক এক জায়গায় এক এক রকম। এমন একটি নদীর উপর দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ী সেতু নির্মাণ করে সৈন্য ও ভারী সামরিক সরঞ্জাম পার করে ওপারে নেয়ার পরিকল্পনা করা সহজ কাজ নয়, বিশেষ করে যখন নদীর ওপারে শত্রু সেনাদের উপস্থিতি থাকার জোর আশঙ্কা রয়েছে। এ অবস্থায় গভীর সামরিক প্রজ্ঞা ও সৃজনশীল মেধা ছাড়া এমন অভিযানের পরিকল্পনা করা সম্ভব ছিল না, কিন্তু ইরানি সেনা কমান্ডাররা সেই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এই দুঃসাহসিক অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেন।
খাইবার অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সাহায্যে অস্থায়ী সেতুর সব উপকরণ আগে থেকেই তৈরি করে রাখা হয়। আমরা আগেও বলেছি ইরানের অভিযানগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল শত্রু বাহিনীকে চমকে দেয়া। এ কারণে যে কোনো বড় অভিযানে শত্রু সেনাকে ধোঁকা দেওয়ার জন্য একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করা হতো। এসব পরিকল্পনা প্রণয়নের সময় ইরাকিদের গোয়েন্দা তৎপরতা এবং তাদের প্রতি ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীর সহযোগিতার কথাও মাথায় রাখতে হতো। ঘটনাক্রমে ওয়াল ফজর 8 অভিযানের আগ মুহূর্তে ইরাকি বাহিনী ফাও উপত্যকায় এমনভাবে নিজের বাহিনীকে ঢেলে সাজায় যা দেখে বোঝা যায় তারা ইরানের পরিকল্পনা সম্পর্কে বিন্দু মাত্র জানতে পারেনি। তারা এ সময় তাদের আর্টিলারি বিভাগের বিপুল সামরিক সরঞ্জাম আরভান নদীর তীর থেকে দজলা নদীর পূর্ব প্রান্তে সরিয়ে নেয়।
শেষ পর্যন্ত ওয়াল ফজর 8 অভিযানের জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র পূর্ণ শক্তি ও স্বেচ্ছাসেবী বাহিনীর অন্তত 20,000 যোদ্ধাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। IRGC ও সেনাবাহিনীর সবগুলো কামান ইউনিট, ক্ষেপণাস্ত্র, সেনাবাহিনীর 6 ডিভিশন সেনা, অসংখ্য হেলিকপ্টার ও জঙ্গি বিমানকে পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়। তখন পর্যন্ত এত বিপুল সৈন্য ও সামরিক সম্ভার আর কোনো অভিযানে ব্যবহার করা হয়নি। 8 বছরব্যাপী ইরাক ইরান যুদ্ধে ইরানের ভূমি থেকে আগ্রাসী সেনাদের বিতাড়ন করার জন্য বহু অভিযান চালানো হয়। কখনো কখনো ইরাকি বাহিনীকে প্রতিহত করার জন্য সেদেশের অভ্যন্তরে প্রবেশ করে যুদ্ধ করেন ইরানি যোদ্ধারা।
সামরিক পরিকল্পনা এবং সেনা সংখ্যা ও ব্যাপ্তির দিক দিয়ে ইরাকের অভ্যন্তরে ইরানের পক্ষ থেকে চালানোর সবচেয়ে বড় অভিযান ছিল ফাও উপত্যকা দখলের এই অভিযান। ইরাকের অভ্যন্তরের আগেও ইরান যেসব অভিযান চালিয়েছিল তার উদ্দেশ্য দেশটি দখল করা ছিল না, বরং ইরাকি শাসক সাদ্দামকে ইরানের উপর আগ্রাসন চালানোর ব্যাপারে অনুতপ্ত করার লক্ষ্যে সেসব অভিযান চালানো হয়েছিল। সেই সঙ্গে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইরানের দাবি বাগদাদকে মানতে বাধ্য করাও ছিল তেহরানের অন্যতম উদ্দেশ্য। ইরানের সামরিক অভিযানগুলোর চূড়ান্ত লক্ষ্য ছিল ইরাক যাতে আর কোনোদিন ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস না দেখায় সে ব্যবস্থা পাকাপোক্ত করা। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে,
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব, এ প্রত্যাশা রইল।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিনের পবিত্র আল কুদস শহরে মুসল্লিদের উপর ইহুদিবাদীদের হামলা, কঠোর নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অবন্ধুসুলভ দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মস্কো। বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৮৩ জনের মৃত্যু। শিগগিরই গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় পশ্চিমবঙ্গে করোনা এত বেড়েছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারে আরও একটি খবর। ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ৫৩ জন নাবিকের সবাই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন ছিল সাবমেরিনটিতে। স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত অক্সিজেনের ঘাটতি হওয়ার কথা ছিল না তাদের, কিন্তু এই সময়সীমা পার হয়ে গেছে। স্বাভাবিক নিয়মে এখন সাবমেরিনে বেঁচে থাকার মতো কোনো অক্সিজেন নেই। তিন দিন আগে KRI নানগালা ৪০২ নামের সাবমেরিনটি ৫৩ জন নাবিক সহ নিখোঁজ হয়। অক্সিজেনের মজুদ ফুরিয়ে যাওয়ায় নাবিকদের জীবিত উদ্ধারের আশা নেই বললেই চলে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।